রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ হায়দার। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনীন আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জীবন এবং সাহাবী যুগের পরিসমাপ্তি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আজকের পর্বে আমরা পূর্ববর্তী তিন খলিফার অধীনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার জীবনী আলোচনা করতে যাচ্ছি। পূর্ববর্তী তিনজন খলিফা আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের খিলাফতকালের মেয়াদ ছিল সর্বমোট 24 বছর। কাজে এটা বেশ লম্বা একটি সময়। সেই সময়ে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি কীভাবে মুসলিমদের প্রতি অবদান রেখেছেন, তাদের পারস্পরিক সম্পর্ক, এই বিষয়গুলো আমরা উল্লেখ করতে যাচ্ছি। এক্ষেত্রে আমরা দেখতে পাই যারা বিরুদ্ধবাদী বা বিভিন্ন ভ্রান্ত ফিরকার অনুসারী, তারা বলতে চায় যে তিন খলিফার সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর একটি শীতল সম্পর্ক ছিল। তারা আরও বলে যে আলী নাকি নিজেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন, কোনো রাষ্ট্রীয় কাজে শরিক হতেন না ইত্যাদি বিষয়। এগুলো মোটেও সত্য নয়। গত পর্বে আমরা রাফিদিশিয়াদের পরিচিতিমূলক কিছু আলোচনা উল্লেখ করেছি এবং তাদের সম্পর্কে আমরা আরও জেনেছি যে তাদের অধিকাংশ বর্ণনাগুলোর কোনো ধারাক্রম বা সূত্র নেই এবং অনেক ক্ষেত্রে তারা সেগুলোর প্রয়োজনীয়তাও অনুভব করে না। তাদের অধিকাংশ বর্ণনা মিথ্যা এবং জাল। এর বিপরীতে যদি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সংরক্ষিত বর্ণনাগুলোকে দেখি, সেখানে যে বিশুদ্ধ এবং প্রমাণিত বর্ণনা রয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাই যে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তিন খলিফার খুবই হৃদ্যতাপূর্ণ পারস্পরিক আন্তরিক সম্পর্ক ছিল। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের মধ্যে যে সুন্দর ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল, সেই বিষয়ের বর্ণনা তো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের প্রশংসা করে বলেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার যারা সাথী বা সাহাবা ইকরাম, তারা কাফেরদের প্রতি কঠোর এবং পরস্পরের ক্ষেত্রে নিজেদের মধ্যে তারা সহানুভূতিশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما।
এই আয়াতের অর্থ মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথী সাহাবায়ে কেরাম তারা কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে দেখবেন রুকু এবং সিজদারত অবস্থায়। তাদের মুখমণ্ডলে রয়েছে সিজদার চিহ্ন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা ইকরামদের সম্পর্কে আরও বর্ণনা করে বলেছেন, তাওরাতে তাদের বর্ণনা এইরূপ এবং ইঞ্জিলেও তাদের বর্ণনা এইরূপই এসেছে। তাদের দৃষ্টান্ত এমন একটি চারা গাছ যা থেকে নির্গত হয় কিশলয় বা কচি সবুজ পাতা। এরপর যখন সেটা শক্ত এবং পুষ্ট হয় এবং কাণ্ডের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায়, তখন সেটা চাষির জন্য খুবই আনন্দদায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃষ্টান্ত পেশ করে বলেছেন যে এভাবেই আল্লাহ মুমিনদের সমৃদ্ধির মাধ্যমে কাফিরদের অন্তরে অন্তর্জ্বালা সৃষ্টি করেন। কাজেই সাহাবায়ে কেরামদের সম্পর্কে যারা বিদ্বেষ রাখে, তারা চাইলে এই আয়াত থেকে নিজেদের জন্য সতর্কতা গ্রহণ করতে পারে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামী রাষ্ট্রের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং এটাই হচ্ছে মহান ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য। মহান মানুষদের জীবনের বৈশিষ্ট্যই হচ্ছে এটা, তারা যে সময় বা যুগে বসবাস করেন, নিজেদের ব্যক্তিত্বের মাধ্যমে, প্রভাবের মাধ্যমে তারা সেই সময় বা যুগকে প্রভাবিত করেন, যে কারণে সেই সময় বা যুগের আলোচনার মাধ্যমেই অনেকাংশে তাদের জীবনী উঠে আসে। তারা নিষ্ক্রিয় থাকেন না বা নিছক ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে থাকেন না, একজন সাধারণ গড়পড়তা মানুষের জীবন হচ্ছে এই ধরনের। একজন সাধারণ মানুষ কেবল নিজেকে নিয়ে ব্যস্ত, সর্বোচ্চ নিজের পরিবার এবং আশেপাশের কিছু মানুষ, এর বাইরে সে চিন্তা করতে পারে না। সময় বা যুগকে প্রভাবিত করা তো অনেক দূরের বিষয়। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তিন খলিফার অধীনে বহু গুরুত্বপূর্ণ কাজে সরাসরি জড়িত ছিলেন। তার জীবন এবং কর্মের মাধ্যমে মুসলিমরা নানাভাবে উপকৃত হয়েছে। যেহেতু আমরা এর আগে বিস্তারিতভাবেই আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব এবং ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবন এবং সময়কাল আলোচনা করেছি, কাজেই আমরা স্মরণ করতে পারি যে বিভিন্ন ঘটনায় আলী রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা উল্লেখ করেছি, সেগুলো বিস্তারিতভাবেই উঠে এসেছে। যেমন উদাহরণস্বরূপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বাইয়াতের প্রসঙ্গ, এরপর যখন মিরাস বণ্টনের বিষয় এসেছে সেই বিষয়ে আলোচনা হয়েছে। এভাবে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর যখন একটি বিষয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, সেই ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে সমাধান করে দিয়েছিলেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। সুতরাং যে বিষয়গুলো পূর্বে উল্লেখিত হয়েছে সেগুলোকে শুধুমাত্র সংক্ষেপে উল্লেখ করে আমরা মূল ফোকাস রেখেছি তিন খলিফার সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর পারস্পরিক সুসম্পর্কের উপরে। এই বিষয়ে তাদের মন্তব্য, মূল্যায়ন, উক্তি এবং বিভিন্ন ঘটনা উল্লেখ করা হচ্ছে। প্রথমে আমরা আবু বকর সিদ্দিকের সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক সেই প্রসঙ্গে চলে যাচ্ছি। মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি, তার সম্পর্কে আমরা জানি যে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান। তাকে ইবনুল হানাফিয়া বলা হয়ে থাকে কারণ তিনি তার মা ছিলেন বনু হানিফ গোত্রের মহিলা, সে কারণে তাকে এভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। তিনি বর্ণনা করে বলছেন, আমি আমার পিতা আলীকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ মানুষ কে? তিনি বললেন, আবু বকর। আমি বললাম, এরপর কে? তিনি বললেন, ওমর। মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি বলছেন যে আমার আশঙ্কা হলো এরপর হয়তো তিনি তৃতীয় শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার নাম উল্লেখ করবেন, সে কারণে আমি বললাম, এরপর কে, আপনি? তখন আলী বললেন, না, আমি তো কেবল মুসলমানদের একজন। অর্থাৎ আলী বিনয় প্রকাশ করলেন এবং নিজেকে এভাবে উপস্থাপন করলেন। এই বর্ণনাটি এসেছে বুখারিতে। সুতরাং এখানে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি আলী রাদিয়াল্লাহু আনহু তিনি জানিয়ে দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষকে, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক এবং এরপর রয়েছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আরও লক্ষণীয় আমরা দেখতে পাচ্ছি মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি উল্লেখ করছেন যে আমার ধারণা হলো তৃতীয় শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে ওসমানের নাম উল্লেখ করা হবে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো জটিলতা ছিল না এবং তারা স্বাভাবিকভাবেই তাদের শ্রেষ্ঠত্ব নির্ণয় করতে পারতেন। পরবর্তী বর্ণনায় আমরা যাচ্ছি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তির নাম আমি তোমাদেরকে বলবো কি? তিনি হচ্ছেন আবু বকর আস সিদ্দিক। এরপর তিনি বললেন, তারপর কে তোমরা জানো? তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এই বর্ণনাটি এসেছে মুসনাদে আহমদে। তৃতীয় বর্ণনা, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলছেন, আবু বকর ও ওমরের উপর যে আমাকে প্রাধান্য দিবে কিংবা শ্রেষ্ঠত্বের আসন দিবে আমি তাকে অপবাদের দণ্ড ও শাস্তি প্রদান করব। আবু বকরের প্রশংসায় আরেকটি ঘটনা থেকে আমরা দেখতে পাই এবং এই বর্ণনাটি এসেছে মুস্তাদরাকে হাকেমে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা সেই সময়কার ঘটনা, তিনি সাধারণ মানুষদেরকে উপস্থিত করে তাদের প্রতি বক্তব্য দিচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন এবং সেখানে তিনি প্রশ্ন রেখেছিলেন যে, হে উপস্থিত জনতা, তোমরা বলো যে মানুষদের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তি কে? লোকেরা ভাবল যে হয়তোবা আমিরুল মুমিনিন তার নিজের দিকে ইঙ্গিত করছেন। তারা বলল, আপনি ইয়া আমিরুল মুমিনিন। তখন আলী বললেন, না, বরং লোকেদের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিকের সাহসিকতা এবং বীরত্বের কিছু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। মক্কার সেই সময়ের ঘটনা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরাইশদের একটি জটলা হামলে পড়েছিল এবং সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছিলেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু কখনোই আবু বকর সিদ্দিক থেকে পৃথক হননি, কোনো এক ওয়াক্ত সালাতও মসজিদে নববীর ছাড়া পড়েননি, কোনো নীতি নির্ধারণী পরামর্শ বা সূরা থেকে দূরে থাকেননি, মুসলিমদের কল্যাণ কামনা থেকে নিজেকে প্রত্যাহার করে নেননি। আমরা আরও দেখতে পাই যখন মুরতাদদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক তিনি জিহাদ ঘোষণা করলেন, সেই সময় আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও সহযোগিতা এবং সাহায্য প্রদান করেছেন। একটি বিশেষ পরিস্থিতিতে যখন মদিনায় হামলার আশঙ্কা ছিল এবং নিরাপত্তার উপর হুমকি ছিল, সেই অবস্থায় যে সকল ব্যক্তিরা মদিনার প্রবেশ পথে প্রহরা দিয়েছেন তাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন। আলী, জুবায়ের, তলহা এবং আবদুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মদিনার প্রবেশ পথে প্রহরা দিয়েছেন। মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সরাসরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, এই উদ্দেশ্যে ঘোড়ায় চড়ে রওনা দিচ্ছিলেন। সেই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু তার নিরাপত্তার আশঙ্কা করেছেন এবং তিনি অনুমান করেছেন যে যদি এই যুদ্ধে আবু বকর সিদ্দিক নিহত হন তাহলে ইসলামের এই প্রশাসন আর টিকতে পারবে না। সেই অবস্থায় তিনি গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আবু বকর সিদ্দিককে মদিনার ভেতরে ফিরে আসার অনুরোধ করেছিলেন। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করে বলছেন, জুলকিসার ঘটনায় আবু বকর যখন তার বাহনে চাপলেন তখন আলী তার ঘোড়ার লাগাম ধরে থামালেন এবং বললেন, হে আল্লাহ রাসূলের খলিফা, আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনাকে আজ সে কথাই বলবো যে কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিনে বলেছিলেন, অর্থাৎ আপনার তলোয়ার কোষবদ্ধ করুন এবং আমাদেরকে আপনার বিরহে ভাসাবেন না, আপনি মদিনায় ফিরে আসুন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর কসম করে বলছি, আজ যদি আপনার কিছু হয়ে যায় তাহলে ইসলামের প্রশাসন বলতে আর কিছুই বাকি থাকবে না। এরপর আবু বকর সিদ্দিক আলী রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ গ্রহণ করে মদিনায় ফেরত আসেন। সুতরাং এই ঘটনায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিকের কল্যাণকামী ছিলেন এবং তিনি ইসলামী রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা করে আবু বকর সিদ্দিককে মদিনায় ফেরত আসার পরামর্শ দিয়েছিলেন। আরেকটি হাদিসে আমরা দেখতে পাই, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকর সিদ্দিকের প্রশংসা করে বলেছেন যে তিনি সব সময় আমাদের মধ্যে ভালো কাজে অগ্রগামী ছিলেন, তিনি ছিলেন সাব্বাক বা অগ্রগামী। আবু বকর সিদ্দিক তার উপাধি হচ্ছে তিনি সত্যবাদী বা সিদ্দিক, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উপাধি প্রদান করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও আবু বকর সিদ্দিকের সত্যবাদিতাকে নিশ্চিত করেছেন। এই প্রসঙ্গে একটি বর্ণনা রয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি যখন আল্লাহ রাসূলের কাছ থেকে কোনো হাদিস সরাসরি শুনেছি তখন তার মাধ্যমে আল্লাহ আমাকে উপকৃত করেছেন, পক্ষান্তরে যদি সরাসরি না হয়ে অন্য কারো কাছ থেকে আমি রাসূলের হাদিস শুনতাম তাহলে আমি ওই ব্যক্তির কাছ থেকে কসম গ্রহণ করতাম, আমি তার কাছ থেকে কসম নিতাম অর্থাৎ সেই বিষয়ে সত্যতা নিশ্চিত হওয়ার জন্য। এরপর আবু বকর সিদ্দিকের সম্পর্কে আলী বলছেন, ওয়া ইন্না আবু বকরিন হাদ্দাসানি ওয়া সাদাকা আবু বকর, আর আবু বকর যখন কোনো হাদিস বর্ণনা করতেন তিনি তো সত্যবাদী, অর্থাৎ তার ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তার কথাকে সত্য হিসেবে গ্রহণ করতেন এবং কোনো কসম গ্রহণ করার প্রয়োজনীয়তা অনুভব করতেন না। অনুরূপ বিষয়ে আমরা দেখতে পাই যারা আলী রাদিয়াল্লাহুর পরবর্তী বংশধর আহলে বাইতের সদস্য এবং রাফিদি শিয়ারা যে ব্যক্তিকে পঞ্চম ইমাম হিসেবে গ্রহণ করে থাকে তার উক্তির মধ্যেও উঠে এসেছে। উরওয়া ইবনে আবদুল্লাহ বলছেন যে আমি আবু জাফর বা শিয়ারা যাকে ইমাম জাফর সাদিক বলে অভিহিত করে থাকে তার সম্পর্কে বর্ণনা করে বলা হচ্ছে যে আমি আবু জাফর মুহাম্মদ ইবনে আলী বাকেরকে তরবারির উপর কারুকাজ করার বৈধতা বিষয়ে প্রশ্ন করলাম, ফতোয়া জানতে চাইলাম। তিনি জবাব দিলেন, কোনো বাধা নেই, কারণ স্বয়ং আবু বকর সিদ্দিক তলোয়ারের উপরে কারুকাজ করতেন। বর্ণনাকারী বলছেন, আমি বললাম, সিদ্দিক, আপনি তাকে সিদ্দিক বলছেন? তখন তিনি বললেন, হ্যাঁ, তিনি সিদ্দিক, তিনি সিদ্দিক, তিনি সিদ্দিক, এভাবে তিনবার তিনি বললেন। এবং তিনি বললেন, যে ব্যক্তি তাকে সিদ্দিক বলবে না দুনিয়া আখিরাতে আল্লাহ তার কোনো কথা এবং কাজ কোনোটাকেই সত্যায়ন করবেন না। সুতরাং এই হচ্ছে আবু বকর সিদ্দিক সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর আহলে বাইতের মূল্যায়ন। আবু বকর সিদ্দিক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ এবং মতামত গ্রহণ করেছেন, তার সঙ্গে শুরা করেছেন। যখন রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আলোচনা চলছিল সেই বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে, সেখানে ইসলামী রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদের সঙ্গে সভা এবং পরামর্শ করা হয়েছিল। আবু বকর সিদ্দিক আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে এই বিষয়ে জানতে চেয়েছিলেন এবং তখন আলী মতামত পেশ করে বলেছিলেন, যদি আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তাহলে আপনি সফলতা লাভ করবেন। আবু বকর সিদ্দিক খুবই খুশি হলেন এবং জানতে চাইলেন যে কিসের ভিত্তিতে আপনি এই সুসংবাদ আমাকে প্রদান করছেন। তখন আলী বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই বিষয়ে শুনেছি এবং আমাদের জয়ের সুসংবাদ পেয়েছি। আবু বকর সিদ্দিক তখন খুশি হয়ে বলেছেন যে রাসূলের কাছ থেকে এই সুসংবাদ আমাকে প্রদান করার বিনিময়ে আল্লাহ আপনাকেও সন্তুষ্ট করুন হে আবুল হাসান। আবু বকর সিদ্দিক যখন কোরআন সংকলন করেছেন সেক্ষেত্রেও আলী রাদিয়াল্লাহু আনহু তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, কোরআন সংকলনে সবচেয়ে বেশি সওয়াবের অংশীদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনিই প্রথম কোরআনকে এক মুসহাফের মধ্যে মলাটবন্দি করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। পারস্পরিক সুসম্পর্কের ক্ষেত্রে অল্প কিছু ঘটনা এবং উক্তি আমরা উল্লেখ করলাম, এর বাইরেও আরও অনেক ঘটনা রয়েছে। তারা নিয়মিত পরস্পরের প্রতি উপহার বিনিময় করেছেন, সাক্ষাৎ করেছেন এবং তাদের মধ্যে সুসম্পর্ক ছিল, কেউ কারো থেকে নিজেকে প্রত্যাহার করে নেননি, বরং সবসময় সুন্দর সম্পর্ক এবং যোগাযোগ বজায় রেখেছেন। আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুম তাদের সকলের সঙ্গেই আলী রাদিয়াল্লাহু আনহু কিংবা তার পরবর্তী বংশধরদের পারিবারিক সম্পর্ক ছিল, এই বিষয়ের আলোচনা একটু পরেই আমরা উল্লেখ করতে যাচ্ছি। আবু বকর সিদ্দিকের যখন ওফাত হয়ে যায়, তখন আলী রাদিয়াল্লাহু আনহু তার প্রশংসা করে বিভিন্ন উক্তি উল্লেখ করেছেন, সেগুলো সুসংরক্ষিত রয়েছে। এবারে আমরা যাচ্ছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী এবং তাদের পারস্পরিক মূল্যায়ন প্রসঙ্গে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে তার প্রধান উপদেষ্টা হিসেবে গ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন শুরা সদস্য। আলী রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় বিচারক হিসেবে মতামত পেশ করেছেন এবং সেগুলো সমাধানে ওমরকে সহযোগিতা প্রদান করেছেন। খিলাফার বহু ঘটনায় আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর নাম দেখতে পাই। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খারাজের সেই ভূমিগুলোর ব্যবস্থাপনা কীভাবে করা হবে সেই সিদ্ধান্ত নিচ্ছিলেন, সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু গুরুত্বপূর্ণ মতামত দিয়ে তাকে সহায়তা করেছেন। হিজরি ক্যালেন্ডার প্রবর্তনের ঘটনাতেও আমরা দেখতে পাই যে কবে থেকে বৎসর গণনা করা শুরু হবে, সেই ক্ষেত্রেও আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মতামত পেশ করে বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছেন তখন থেকে আমরা বছর গণনা করা শুরু করব। আমরা আরও দেখতে পাই একাধিকবার ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মদিনার বাইরে ছিলেন তখন তার পরিবর্তে আলীকে মদিনার দায়িত্বশীল নিযুক্ত করে গিয়েছেন। বিভিন্ন রাষ্ট্রীয় কাজে এবং জিহাদের কাজে তিনি আলীর পরামর্শ মূল্যায়ন করেছেন, গ্রহণ করেছেন। আব্বাস ও আলী রাদিয়াল্লাহু আনহুমা তাদের মধ্যে সম্পত্তির ব্যবস্থাপনা বিষয়ে যে বিতর্ক হয়েছিল সেখানেও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই বিষয়কে সমাধান করে দিয়েছেন। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করলেন তখন আলী রাদিয়াল্লাহু আনহু তার প্রশংসা করে যে উক্তি উল্লেখ করেছেন সেটি সহি বুখারিতে উল্লেখিত রয়েছে। সহি বুখারিতে রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করে বলছেন, যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর লাশ খাটিয়ার উপর রাখা হলো তখন লোকেরা সেটাকে ঘিরেছিল এবং দোয়া পাঠ করছিল। ইবনে আব্বাস বলছেন, আমিও তাদের মধ্যে ছিলাম, হঠাৎ কে একজন আমার কাঁধে হাত রাখলেন, আমি চমকে উঠলাম। আমি তাকিয়ে দেখলাম এই ব্যক্তি হচ্ছেন আলী। তিনি ওমরের জন্য আল্লাহ রহমতের দোয়া করছিলেন এবং বলছিলেন, হে ওমর, আমার জন্য আপনি আপনার থেকে বেশি প্রিয় অন্য কোনো ব্যক্তিকে রেখে যাননি যার অনুকরণ করে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহর কসম, আমার বিশ্বাস এটাই যে আল্লাহ আপনাকে আপনার সাথীদের সাথে একত্রিত করবেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরের সাথে আপনাকে একত্রিত করবেন। এরপর আলী বলছেন, আমার মনে আছে আমি বহুবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি আবু বকর ও ওমর কোথাও গেলাম, আমি আবু বকর এবং ওমর প্রবেশ করলাম, আমি আবু বকর এবং ওমর বের হলাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু বকর এবং ওমর ছায়াসঙ্গীর মতো সবসময় ছিলেন এবং আলী সেই ঘটনা স্মরণ করে বলছেন যে এটা ছিল একটি নিয়মিত দৃশ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি আবু বকর এবং ওমরের সাথে গেলাম, আমি আবু বকর এবং ওমর কোথাও প্রবেশ করলাম, আমি আবু বকর এবং ওমর কোথাও বের হয়ে গেলাম। আমরা আরও স্মরণ করতে পারি ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শুরা কমিটি গঠন করে গিয়েছিলেন যে পরবর্তী খলিফা কাকে মনোনীত করা হবে, সেখানে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে অন্তর্ভুক্ত করে গিয়েছিলেন। এছাড়াও আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবারের সাথে ওমর ইবনে খাত্তাবের পারিবারিক যে সম্পর্ক এবং সেই বিষয়ে বর্ণনা একটু পরে আমরা উল্লেখ করতে যাচ্ছি। এরপর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সময়েও আমরা দেখতে পাই যখন তাকে বাইয়াত প্রদান করা হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বাইয়াত প্রদান করেছেন। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আলীর কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হয়েছে। ওসমান যখন আফ্রিকায় সামরিক অভিযান এবং জিহাদ পরিচালনার সিদ্ধান্ত নিচ্ছিলেন তখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে মতামত গ্রহণ করেছেন। কোরআন সংকলনে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা সে প্রসঙ্গে আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি। সেখানেও আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রশংসা করেছেন এবং তার কাজকে সমর্থন করেছেন। যদি কোনো ব্যক্তি ওসমান রাদিয়াল্লাহু আনহুর সেই কাজের সমালোচনা করত তখন আলী বলতেন, তোমরা খলিফার সমালোচনা করো না, তার ব্যাপারে অর্থাৎ ওসমানের ব্যাপারে ভালো ছাড়া মন্দ কিছু বলো না, কোরআন সংকলন এবং অভিন্ন কিরাতের ক্ষেত্রে সেই কাজ তিনি একা সিদ্ধান্ত গ্রহণ করেননি। বিরাট সংখ্যক সাহাবায়ে কেরামের সামনে বিষয়টি উপস্থাপন করা হয়েছিল এবং আল্লাহর কসম করে বলছি যে আমি যদি ওসমানের জায়গায় থাকতাম আমিও ঠিক একই কাজ করতাম। যখন বিভ্রান্ত লোকেরা ফিতনা সৃষ্টি করলো এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুকে অবরুদ্ধ করে ফেললো, সেই অবস্থায় আলী বারবার চেষ্টা করেছেন ওসমানকে রক্ষা করার জন্য। প্রয়োজনে সামরিক সহায়তাও তিনি প্রদান করতে চেয়েছিলেন এবং নিজে খলিফার কাছে এই বিষয়ে প্রস্তাব পেশ করেছিলেন। 500 যোদ্ধার একটি দল নিয়ে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতিও চেয়েছিলেন। কিন্তু খলিফা ওসমান নিজের জীবনকে রক্ষার জন্য মুসলিমদের রক্তপাতের সূচনাকারী হতে চাননি। এই প্রসঙ্গে পূর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এরপরেও আমরা দেখতে পাই যখন অবরোধ চূড়ান্ত পর্যায়ের দিকে উপনীত হচ্ছিল সেই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু তার নিজের সন্তানদেরকে খলিফার বাড়ির ফটকে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। যেখানে অন্যান্য যুবক সাহাবিরাও ছিলেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আবদুল্লাহ তিনিও সেখানে ছিলেন। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু ওসমানের কাছ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন, কোনো সম্পর্ক বজায় রাখেননি, এগুলো সুস্পষ্ট মিথ্যাচার এবং অপবাদ। বরং আলী ওসমানের কাছ থেকে নিজেকে প্রত্যাহার করেননি, বরং সে সকল ফিতনাবাজ ব্যক্তিদের কাছ থেকে নিজেকে পৃথক রেখেছিলেন। পারিবারিক দিক থেকে আমরা দেখি যে বনু উমাইয়ার সাথে বনু হাশিমের সুসম্পর্ক একটি বিখ্যাত এবং সুপরিচিত বিষয়। এবারে আমরা পারিবারিক সুসম্পর্কের সেই বিষয়গুলো উল্লেখ করতে যাচ্ছি, যেই ঘটনাগুলোর মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুম, তাদের সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর কোনো ধরনের বিদ্বেষ বা রেষারেষি ছিল না, বা কোনো ভুল বোঝাবুঝি ছিল না। বরং তাদের মধ্যে খুবই সুন্দর, ঋদ্ধতাপূর্ণ এবং আন্তরিক সুসম্পর্ক বজায় ছিল। প্রথমে আমরা আবু বকর সিদ্দিকের সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর পারিবারিক সম্পর্কের বিষয়গুলো উল্লেখ করতে যাচ্ছি। আবু বকর সিদ্দিক যখন তিনি মৃত্যুবরণ করলেন, তার ওফাত হয়ে যায়, সেই অবস্থায় বিধবা স্ত্রী আসমা বিনতে উমাইসকে আলী রাদিয়াল্লাহু আনহু তার নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। আমরা আরও দেখতে পাই আবু বকর সিদ্দিকের সন্তান মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদ ইবনে আবু বকরকে আলী তার নিজের ঘরে নিজের সন্তানের মতো করে বড় করেছেন। আলী তার নিজের সন্তানদের নাম রেখেছেন আবু বকর সিদ্দিকের নামে। এক্ষেত্রে উল্লেখ্য যে আবু বকর এই নামটি আরব সমাজে পরিচিত বা বহুল প্রচলিত কোনো নাম ছিল না। সুতরাং অন্য কোনো ব্যক্তির সাথে মিল রেখে বা বিচ্ছিন্নভাবে আবু বকর নামকে নির্বাচন করা হয়েছে এটি কখনোই নয়। স্বয়ং খলিফা আবু বকর সিদ্দিকের নামের অনুকরণে আলী তার নিজের সন্তানদের নাম রেখেছেন আবু বকর। বনু হাশিমে আলী প্রথম ব্যক্তি যিনি সন্তানদের নাম আবু বকরের নামে রেখেছেন। যদি আবু বকর সিদ্দিকের সঙ্গে তার কোনো বিদ্বেষ থাকত, কখনোই তিনি নিজের সন্তানের নাম আবু বকর রাখতেন না। আমরা আরও দেখতে পাই ইয়ামামাতে যখন বনু হানিফার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করলেন, সেই অবস্থায় যারা যুদ্ধবন্দিনী ছিলেন তাদের মধ্য থেকে একজনকে আলীর কাছে উপহার হিসেবে পাঠিয়েছিলেন। খাওলা বিনতে জাফর তাকে আলীর কাছে যুদ্ধবন্দিনী উপহার বা দাসী হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে গ্রহণ করেছেন এবং তার থেকে তিনি যে সন্তান লাভ করেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ। আলী রাদিয়াল্লাহু আনহুর পুত্র মোহাম্মদকে সেই গোত্রের সঙ্গে সংযুক্ত করে মোহাম্মদ ইবনুল হানাফিয়া নামে ডাকা হতো। রাফিদিশিয়ারা যাকে পঞ্চম ইমাম হিসেবে শনাক্ত করে থাকে, ইমাম জাফর ইবনে মোহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান আলী, তার সন্তান মোহাম্মদ এবং তার সন্তান ছিলেন জাফর, যিনি শিয়াদের কাছে সাদিক উপাধিতে ভূষিত। তিনি আবু বকর সিদ্দিক সম্পর্কে বলতেন, তিনি আমাকে দুইবার জন্ম দিয়েছেন। এর মাধ্যমে তিনি আবু বকর সিদ্দিকের সঙ্গে তার বংশধারা মিলিত হওয়ার বিষয়টি ইঙ্গিত করতেন, কেননা তার মা উম্মে ফারুয়া, তার পিতা ছিলেন কাসেম বিন মোহাম্মদ বিন আবু বকর। ওমর রাদিয়াল্লাহুর ক্ষেত্রে আমরা দেখি তার সঙ্গেও আলী রাদিয়াল্লাহুর খুবই সুসম্পর্ক ছিল। আলী স্বয়ং নিজের কন্যা উম্মে কুলসুমকে ওমরের কাছে বিয়ে দিয়েছিলেন। নিজের সন্তানদের নাম রেখেছেন তিনি ওমরের নামে। শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু নয়, বরং পরবর্তী বংশধরদের মধ্যে আমরা দেখি হাসান, হুসাইন এবং আলী জাইনুল আবেদিন, তারা প্রত্যেকেই নিজের সন্তানদের নাম ওমরের নামে রেখেছিলেন। আরও একটি লক্ষণীয় বিষয় হচ্ছে হুসাইনের বংশধারা সুরক্ষিত হয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার অবদানের মাধ্যমে। যখন পারস্য বিজয় হয়েছিল সেই ক্ষেত্রে সম্রাট ইয়াজদিজারদের এক কন্যাকে ওমর রাদিয়াল্লাহু হুসাইনের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, এবং পরবর্তীতে হুসাইন এবং ইয়াজদিজারদের সেই কন্যার মাধ্যমেই হুসাইনের বংশধারা টিকে রয়েছে। কারবালাতে যখন হুসাইনের অন্যান্য সন্তানদেরকে শহীদ করে দেওয়া হয়, সেই অবস্থায় জীবিত ছিলেন আলী বিন হুসাইন, যিনি জাইনুল আবেদিন নামে পরিচিত। তার মাধ্যমেই হুসাইনের বংশধারা টিকে রয়েছে, এবং সেই ক্ষেত্রে আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সেই অবদানকে স্মরণ করতে পারি। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গেও আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধরদের তথা আহলে বাইতের সুসম্পর্ক ছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কন্যা সাকিনা, তাকে বিয়ে দেওয়া হয়েছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর নাতি জায়েদ ইবনে আমর ইবনে ওসমানের সাথে। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহুর নাতনিকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর নাতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছিল। সুতরাং আহলে বাইতের সঙ্গে তিন খলিফার পারিবারিক সম্পর্ক, বিয়ে শাদি, এগুলো ছিল খুবই সুপরিচিত এবং বিস্তৃত একটি বিষয়। তাদের মধ্যে কোনো ধরনের বিদ্বেষ বা রেষারেষি থাকলে নিঃসন্দেহে তারা এই ধরনের কাজগুলো থেকে দূরে থাকতেন। অথচ এই ঘটনাগুলো প্রমাণ করে যে তাদের মধ্যে সুন্দর, ঋদ্ধতাপূর্ণ পারস্পরিক সম্পর্ক ছিল এবং ভালোবাসা ছিল। কাজেই বাস্তবে যদি কোনো ব্যক্তি সত্য জানতে চায়, এই ঘটনাগুলোর মধ্যে সেই ব্যক্তির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা রয়েছে। এরপরেও আমরা আরও কয়েকটি ঘটনা উল্লেখ করে আমাদের আজকের আলোচনার সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছি। শিয়াদের বর্ণনা থেকে একটি ঘটনা আমরা উল্লেখ করতে যাচ্ছি, যেখানে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবিদের প্রশংসা করেছেন। নাহজুল বালাগা শিয়াদের একটি গ্রন্থ, সেখানে আলীর পক্ষ থেকে বর্ণিত হয়েছে বলে যে বর্ণনাগুলো রয়েছে বলে দাবি করা হয়, সেখানেও আমরা দেখতে পাই যে আলী সাহাবা ইকরামের প্রশংসাই করেছেন। একটি বর্ণনাকে আলীর দিকে যুক্ত করে বলা হয়েছে, আলী বলেছেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি তথা সাথীদেরকে দেখেছি এবং তাদের মতো আর কাউকেই দেখিনি, কখনোই দেখিনি। তারা ঘুম থেকে জেগে উঠতেন এলোমেলো চুলে ধুলি ধূসরিত অবস্থায়। সারা রাত তারা কাটিয়ে দিতেন সলাতে এবং সিজদায়। তাদের মাথাকে বিশ্রাম দিতেন মাটিতে সিজদায় ঠেকিয়ে, পাগুলোকে বিশ্রাম দিতেন ভূমির উপর দাঁড়িয়ে। আখিরাতের কথা ভেবে তারা থাকতেন সদা সতর্ক অবস্থায়। দীর্ঘ সিজদার কারণে তাদের কপাল তথা দুই চোখের মাঝখানে এমন দাগ পড়ে গিয়েছিল যেন সেটা ছাগলের হাঁটু সমতুল্য। যখন তাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হতো, তখন তাদের চক্ষুদ্বয় অশ্রুতে পরিপূর্ণ হয়ে যেত, চোখের পানিতে তাদের জামা ভিজে যেত। তারা আল্লাহর পক্ষ থেকে শাস্তির ভয় এবং পুরস্কারের আশায় এমনভাবে দোদুল্যমান থাকতেন যেন ঝড়ের দিনে দোদুল্যমান একটি গাছের মতো। তাদের উল্লেখিত সেই বর্ণনায় আরও বলা হয়েছে যে আলী সাহাবা ইকরামদের সম্পর্কে শোকগাথা রচনা করতেন, তাদের কথা স্মরণ করে বিরহ যাতনায় আক্রান্ত হতেন এবং কবিতা পড়তেন। এরকম একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে আলী বলেছেন, হায়, সেই লোকেরা আজ কোথায় হারিয়ে গেল যাদেরকে ইসলামের দিকে ডাকা হয়েছিল আর তারা সেই ডাকে সাড়া প্রদান করেছিল, যারা কোরআন পাঠ করত এবং সেটা প্রয়োগ করত, যারা তরবারি খাপমুক্ত করেছিল এবং দলে দলে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। অধিক ক্রন্দনের কারণে তাদের চক্ষুগুলো ছিল ফুলে ওঠা, অধিক সিয়াম পালনের কারণে তাদের পেট ছিল ক্ষুদ্র আকৃতির, অধিক দোয়ার কারণে তাদের ঠোঁটগুলো ছিল শুষ্ক, রাত্রি জাগরণের কারণে তাদের চেহারা ছিল মলিন, সেখানে ছিল বিনয়ের চিহ্ন। আলী সাহাবা ইকরামদের সম্পর্কে বলছেন, তারাই তো আমার ভাই যারা বিদায় নিয়েছেন, কাজেই আমার হক সবচেয়ে বেশি তাদের বিচ্ছেদ যাতনায় কাতর হওয়ার, শোকগাথা রচনা করার এবং বিরহ যাতনায় নিজের আঙ্গুল কামড়ানোর। এই ধরনের বর্ণনা এবং মন্তব্য উক্তি এই বিষয়গুলো উপস্থাপিত থাকার পরেও আমরা দেখতে পাই রাফিদি শিয়ারা তারা জঘন্য ভাষায় নিকৃষ্ট পদ্ধতিতে সাহাবা ইকরামদের উপরে অপবাদ এবং নানা রকমের মিথ্যাচার ও আক্রমণ পরিচালনা করে। বিহারুল আনোয়ার শিয়াদের কাছে একটি মূল্যবান হাদিস গ্রন্থ বলে বিবেচিত এবং এটি সংকলন করেছেন মোহাম্মদ বাকির আল মাজলিসি। মৃত্যু 1699 ইংরেজি সাল। মাজলিসিকে রাফিদি শিয়ারা তাদের মধ্যে অন্যতম সর্বযুগের শ্রেষ্ঠ একজন আলেম বলে বিবেচনা করে থাকে। সেই মাজলিসি তিনি বলেছেন যে সমর্থন প্রত্যাহারের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে আমরা চারটি মূর্তিকে প্রত্যাখ্যান করি, আবু বকর, ওমর, ওসমান এবং মুয়াবিয়াকে, এবং চারজন মহিলাকে প্রত্যাখ্যান করি, আয়েশা, হাফসা, হিন্দা এবং উম্মুল হাকামকে, এবং তাদের সকল সমর্থক ও অনুসারীদেরকে প্রত্যাখ্যান করি। এরপর সেই ব্যক্তি সাহাবা ইকরামদের সম্পর্কে মন্তব্য করে বলেছে, তারাই হলো জমিনের উপরে আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম এবং আল্লাহ ও তার রাসুল ও ইমামদের প্রতি ইমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হতে পারে না যতক্ষণ না সেই শত্রুদেরকে বর্জন করা হচ্ছে। এটাই হচ্ছে তাদের বাস্তবতা, তাদের গ্রন্থ থেকে উপস্থাপিত বর্ণনা এবং প্রমাণ। রাফিদি শিয়ারা শুধুমাত্র সাহাবায়ে কেরামকে মুরতাদ এবং কাফের সাব্যস্ত করে ক্ষান্ত হয়নি, বরং তাদেরকে আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম বলে অপবাদ প্রদান করেছে এবং এগুলোকে তারা বিশ্বাস করে। তারা মনে করে যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ইমান শুদ্ধ হবে না যতক্ষণ না তারা সাহাবায়ে কেরামকে বর্জন করবে, বিশেষ করে তিন খলিফা আবু বকর, ওমর, ওসমান এবং উম্মাহাতুল মুমিনিন, তাদেরকে বর্জন করবে। সাহাবায়ে কেরামদের প্রতি তাদের বিদ্বেষ এবং ঘৃণার মাত্রা এত দূর বিস্তৃত, শুধুমাত্র তাদেরকে অভিশাপ প্রদান করাকে বৈধ মনে করেই তারা ক্ষান্ত হয় না, বরং সেই অভিশাপের মাধ্যমে তারা আল্লাহর নৈকট্যের প্রত্যাশা করে। নিঃসন্দেহে এগুলো অবর্ণনীয় বিষয়। তাদের এই আচরণের দিকে ইঙ্গিত করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইহুদি এবং খ্রিস্টানরাও রাফিদি শিয়াদের থেকে দুইটি বিষয়ে উৎকৃষ্ট। কারণ ইহুদিদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের ধর্মে কাদেরকে তোমরা সর্বোত্তম লোক বলে বিবেচনা করো, তারা বলেছিল যারা মুসার সঙ্গী সাথী ছিলেন তাদেরকে আমরা সর্বোত্তম মনে করি। যখন খ্রিস্টান তথা নাসরাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমাদের ধর্মে কারা সর্বোত্তম, তারা বলেছিল ঈসার সাথীরা, তার শিষ্যরা সর্বোত্তম ব্যক্তি। আর যদি রাফিদি শিয়াদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের ধর্মে কাদেরকে সবচেয়ে নিকৃষ্ট বলে তোমরা মনে করো, তখন তারা জবাব দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পুত্র আলী, আলী ইবনে আল হুসাইন জাইনুল আবেদিন, যাকে রাফিদি শিয়ারা তাদের চতুর্থ ইমাম হিসেবে শনাক্ত করে থাকে, তার একটি প্রমাণিত উক্তি উল্লেখের মাধ্যমে আমাদের আজকের পর্ব আমরা শেষ করছি। যখন আলী ইবনে হুসাইন তিনি জানতে পারলেন যে ইরাকের লোকেরা সাহাবা ইকরামদেরকে সমালোচনা করছে, গালমন্দ করছে, সেই অবস্থায় তিনি বললেন, ইরাকের লোকেরা, তোমরা আমাদেরকে মুসলিম হিসাবে ভালোবাসো, কিন্তু আমাদেরকে মূর্তি বা উপাস্য বানিয়ে সেভাবে ভালোবেসো না। আমাদের প্রতি তোমাদের ভালোবাসার বিষয়টি এতটাই অবনতি ঘটেছে যে এটা আমাদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বর্ণনা এসেছে, যখন ইরাক থেকে একদল লোক তার কাছে এসে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম তাদের ব্যাপারে অশোভন উক্তি করছিল, তাদের কথা যখন শেষ হলো তখন আলী ইবনে আল হুসাইন জাইনুল আবেদিন তিনি তাদেরকে বললেন, আচ্ছা তোমরা কি সেই সমস্ত লোক? তোমাদের ব্যাপারে কি কোরআনের এই আয়াতের কথা বলা হয়েছে যেখানে আল্লাহ বলেছেন, লিল ফুকারা ইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। তোমরা কি সেই সমস্ত লোক যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, সেই দরিদ্র মুহাজিরদের প্রসঙ্গে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ আয়াতে বলেছেন,
লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন।
যে এই ধন সম্পত্তি সে সকল মুহাজিরিনদের জন্য, দরিদ্র মুহাজিরিনদের জন্য যারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং আল্লাহ ও তার রাসূলের সাহায্যার্থে নিজেদের বাস্তুভিটা এবং ধন সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন, উলাইকা হুমুস সাদিকুন, এবং তারাই সত্যবাদী। সেই সকল লোকেরা তখন জবাব দিয়ে বলল যে না, আমরা সেই লোক নই, আমাদের ব্যাপারে এই কথা বলা হয়নি। এরপর আলী ইবনে আল হুসাইন জাইনুল আবেদিন তিনি প্রশ্ন করলেন, তবে কি তোমরা সেই সমস্ত লোক যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে তারা পূর্ববর্তী সেই মুহাজিরদের ব্যাপারে অন্তরে কোনো বিদ্বেষ পোষণ করে না? অর্থাৎ সূরা হাশরের নবম আয়াতের দিকে তিনি ইঙ্গিত করেছেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন,
وَالَّذِينَ تَبَوَّأُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ।
এই আয়াতে আল্লাহ বলেছেন, আর যারা মুহাজিরদের আগমনের পূর্বে মদিনায় বসবাস করত এবং ঈমান এনেছে তারা মুহাজিরদেরকে ভালোবাসে এবং মুহাজিরদেরকে যা দেয়া হয়েছে সেজন্য তারা অন্তরে কোনো হিংসা বা বিদ্বেষ পোষণ করে না, ঈর্ষা পোষণ করে না, এমনকি নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকেই অগ্রাধিকার প্রদান করে। যারা এ ধরনের অন্তরের কার্পণ্য থেকে মুক্ত তারাই তো সফলকাম। আলী ইবনে আল হুসাইন তিনি তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি এই সমস্ত লোক? তোমাদের সম্পর্কে কি এই আয়াত নাজিল হয়েছে? তারা বলল, না, আমরা এই সমস্ত লোক নই। এরপর তিনি বললেন, তাহলে শুনে রাখো, আমি তোমাদের ব্যাপারে সাক্ষ্য প্রদান করে বলছি, তোমরা ওই সমস্ত লোকেদের মধ্যেও অন্তর্ভুক্ত নও যাদের ব্যাপারে প্রশংসা করে আল্লাহ বলেছেন যে যারা পরবর্তীতে এসেছে তারা পূর্ববর্তী ব্যক্তিদের সম্পর্কে বলে, হে আমাদের রব, আমাদেরকে এবং ইমানে অগ্রগামী আমাদের ভাইদেরকে আপনি ক্ষমা করুন এবং ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে যেন কোনো বিদ্বেষ না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন,
والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم।
পরবর্তীতে আগমনকারী লোকেরা বলে, তারা দোয়া করে বলে, হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করুন, ইমানে অগ্রগামী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন এবং ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে যেন কোনো বিদ্বেষ না থাকে। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি দয়ালু, পরম করুণাময়। এরপর আলী ইবনে আল হুসাইন জাইনুল আবেদিন সেই সমস্ত নিন্দা মন্দকারী লোকেদেরকে বর্জন করলেন এবং তাদেরকে বললেন, তোমরা দূর হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে বর্জন করুন। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই সমাপ্ত করছি। উল্লেখিত বিষয়গুলোকে বোঝার এবং গ্রহণ করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করুন। আমিন। وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والحمد لله رب العالمين।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org। raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।